Done.
Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar, Allahu Akbar. Ashhadu an la ilaha illallah. Ashhadu an la ilaha illallah. Ashhadu anna Muhammadar Rasulullah. Ashhadu anna Muhammadar Rasulullah. حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله
السلام عليكم ورحمة الله. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين حضرت سعد بن عبادہ کا ذکر
হযরত সাদ বিন উবাদার স্মৃতিচারণ হচ্ছে গত কয়েক খুতবা ধরে। আজকের শেষ অংশ বর্ণনা করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের তিরোধানের পর আনসার তাদের মধ্য থেকে যাকে খলিফা বা যাদের খলিফা হিসাবে দেখতে চাইতো তাদের মাঝে তার নাম বেশিরভাবে উল্লেখ করা হয়। হযরত মির্জা বশির আহমদ সাহেব সৈয়দ খাতামুন নবীনে লিখেছেন, আনসাররা তাকে খলিফা নিযুক্ত করার উপর জোর দিচ্ছিল আর তিনি জাতির নেতাও ছিলেন। হযরত আবু বকরকে যখন খলিফা নির্বাচন করা হয় তিনি তখন বা তার কিছু পূর্বে আনসারদের বলার কারণে কিছুটা দোদুল্যমান হন। এ দৃষ্টিকোণ থেকে বিষয়ের উপর হযরত মুসলিহ মদ রাজিয়াল্লাহু আনহু বিস্তারিত আলোকপাত করেছেন আর খেলাফতের যে মর্যাদা রয়েছে তার গুরুত্ব এ দৃষ্টিকোণ থেকে তিনি তুলে ধরেছেন, তাই বিষয়টির প্রয়োজন রয়েছে, আমি এটি বর্ণনা করা আবশ্যক মনে করি। মুসলিহ মদের কথা উপস্থাপনের পূর্বে কিছু হাদিস এবং ঐতিহাসিক সাক্ষ্য প্রমাণ তুলে ধরব। উমাইদ বিন আব্দুর রহমান বলেন, মহানবী ইসলামের তিরোধানের সময় হযরত আবু বকর মদিনার পার্শ্ববর্তী একটা এলাকায় ছিলেন, জায়গায় ছিলেন। তিনি সেখান থেকে আসার পর তার পবিত্র চেহারা থেকে কাপড় সরিয়ে তার পবিত্র চেহারাকে চুমু দেন, চেহারায় চুমু খান এবং বলেন, আমার পিতামাতা আপনার জন্য নিবেদিত, আপনি জীবিত এবং মৃত অবস্থায় কতই না পবিত্র। কাবা শরীফের প্রভুর কসম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছেন। এরপর হযরত আবু বকর ও হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুমা দ্রুত সাকিফা বনু সাহেদার দিকে যাত্রা করেন। তাদের উভয়ে সেখানে পৌঁছার পর হযরত আবু বকর কথা আরম্ভ করেন, তিনি কোরআনে আনসার সম্পর্কে যা কিছু অবতীর্ণ হয়েছে তার পুরোটাই পাঠ করেন আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনসারদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে যা কিছু বলেছিলেন সবই বর্ণনা করেন, তার সবই বর্ণনা করেন। এরপর তিনি বলেন, তোমরা জানো মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মানুষ যদি একটি উপত্যকায় হাঁটে আর আনসার দ্বিতীয় উপত্যকায় হাঁটে, আমি আনসারের উপত্যকায় হাঁটব। এরপর হযরত সাদকে সম্বোধন করে হযরত আবু বকর বলেন, হে সাদ, আমি জানি আপনি বসেছিলেন যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে খেলাফতের অধিকার রাখবে কোরাইশরা, মানুষের মাঝে পুণ্যবান হবে, তারা কোরাইশের নেক ব্যক্তির অধীনস্থ হবে আর যারা পাপাচারী হবে তারা কোরাইশের পাপাচারীদের অধীনস্থ হবে। হযরত সাদ বলেন যে আপনি সত্য বলেছেন, আমরা হলাম সাহায্যকারী আর আপনারা হলেন নির্দেশদাতা। বাবা মারা, এটি মুসনাদ আহমদ বিন হাম্বলের হাদিস। তবকাতুল কুবরাতে এই বিশেষ সময় ঘটিত ঘটনার বিবরণীভাবে দেয়া হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের পর হযরত আবু বকর হযরত সাদ বিন উবাদার কাছে সংবাদ পাঠান এসে বয়াত করার জন্য, কেননা মানুষ ইতিমধ্যে বয়াত করেছে আর তোমার জাতিও বয়াত করেছে। তখন সাদ বলেন, খোদা তালার কসম, আমি ততক্ষণ বয়াত করব না যতক্ষণ আমি আমার তুনির সকল তীর মানুষকে লক্ষ্য করে নিক্ষেপ না করব। অর্থাৎ তার কথা অনুসারে তিনি বয়াত করতে অস্বীকার করেছেন আর আমার জাতির এবং আমার গোত্রের যারা আমার অধীনস্থ তাদেরকে সাথে নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ না করব। এই সংবাদ যখন হযরত আবু বকরের কাছে পৌঁছে তখন বশির বিন সাদ হযরত আবু বকরকে সম্বোধন করে বলেন যে হে রসুলের খলিফা, ইনি এই ব্যক্তি অস্বীকার করেছেন এবং অস্বীকারের উপর জোর দিচ্ছেন, তাকে হত্যা করলেও তিনি আপনার হাতে বয়াত করবেন না আর তাকে কোনোভাবে হত্যা করা সম্ভব নয় যতক্ষণ তার সাথে তার সন্ততি ও তার গোত্রকে হত্যা না করা হবে, আর এদেরকে আদৌ হত্যা করা যেতে পারে না যতক্ষণ পুরো খাজরাজ গোত্রকে হত্যা করা না হয়, আর খাজরাজকে আদৌ হত্যা করা সম্ভব নয় যতক্ষণ অসকে হত্যা না করা হবে, তাই আপনি তাদের বিরুদ্ধে সৈন্য পরিচালনা করবেন না, কেননা এখন বিষয় মানুষের জন্য স্পষ্ট হয়ে গেছে, এরা আপনার আর ক্ষতি করতে পারবে না। অর্থাৎ তার জাতির সংখ্যাগরিষ্ঠ শ্রেণী বয়াত করেছে, ইনি অস্বীক বয়াত করতে অস্বীকার করলে কিছু যায় আসে না। তিনি এমন এক নিঃসঙ্গ ব্যক্তি যাকে নিঃসঙ্গ ছেড়ে দেওয়া হয়েছে। হযরত আবু বকর আজাদ বশিরের নসিহত গ্রহণ করে সাদকে ছেড়ে দেন। এরপর হযরত ওমর যখন খলিফা হন, একদিন মদিনার রাস্তায় সাদের সাথে তার দেখা হয়। হযরত ওমর বলেন যে সাদ কিছু বলো। হযরত সাদ বলেন যে হে ওমর, আপনি কিছু বলুন। তাদের মাঝে কথা হচ্ছিল। হযরত ওমর বলেন, তুমি কি যেভাবে পূর্বে ছিলে তেমনই আছো? সাদ বলেন যে হ্যাঁ, আমি সেভাবেই আছি। আপনি খেলাফত লাভ করেছেন, ঠিক আছে, মানুষ বয়াত করেছে বেশিরভাগ, কিন্তু আমি এখনও বয়াত করিনি। এরপর তিনি বলেন, খোদার কসম, আপনার সাথী অর্থাৎ হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু আপনার চেয়ে বেশি প্রিয় ছিলেন আমার কাছে। হযরত ওমরকে সাদ বলেন, সাদ, হযরত আবু বকর আমার কাছে বেশি প্রিয় ছিলেন আপনার চেয়ে। এরপর হযরত সাদ বলেন, খোদার কসম, আমার এমন অবস্থায় প্রভাত হয়েছে যে আমি আপনার প্রতিবেশী হওয়া পছন্দ করি না। হযরত ওমর বলেন যে তার প্রতিবেশীকে অপছন্দ করে তার উচিত তার পাশ থেকে অন্যত্র স্থানান্তরিত হয়ে যাওয়া। হযরত সাদ বলেন যে এই কথাকে আমি উপেক্ষা করতে পারি না, আমি এমনটি করব। আমি এমন প্রতিবেশীদের কাছে স্থানান্তরিত হচ্ছে যারা আপনার চেয়ে উত্তম। স্বল্পকাল পরে হযরত সাদ হযরত ওমরের খেলাফতের প্রারম্ভেই সিরিয়ার দিকে হিজরত করেন। এটি তাবকাতুল কুবরার থেকে নেওয়া হয়েছে। হযরত সাদ সম্পর্কে এই উল্লেখও পাওয়া যায় যে তিনি হযরত আবু বকরের হাতে বয়াত করেছেন। তাবরির ইতিহাসে লেখা আছে যে ওয়াতাবাল কওম ওয়াবাইআ সাদ, পুরো জাতি পালাক্রমে হযরত আবু বকরের হাতে বয়াত করেছে, হযরত সাদও বয়াত করে। এটি তাবরি থেকে নেওয়া একটি বাক্য। যাই হোক, আমি যেভাবে বলেছি, হযরত মুসলিহ আহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন তাতে অনেক দিক সামনে এসে যায়। খেলাফতের বয়স কেন আবশ্যক, খেলাফতের মর্যাদা কী, আর হযরত সাদ যা কিছু করেছেন বলে কথিত আছে তার মায়ের গুরুত্ব কী। মুসলিহ আহমদ বলছেন তার এক খুতবায়, কাউকে কতল বা হত্যা করার একটি অর্থ হলো সম্পর্ক ছেদ করা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবিদের মাঝে খেলাফত সম্পর্কে যখন মতভেদ হয়, আনসাররা ধরে নিয়েছেন যে খেলাফতের অধিকার আমরাই রাখি, আমাদের দেশ বা আমাদের সন্তান সন্ততি রয়েছে এখানে। মুহাজিরদের ভেতর থেকে খলিফা যদি কেউ হয়, আমাদের মধ্য থেকেও একজন হওয়া উচিত। বনি হাশেম ধরে নিয়েছে যে খলিফা হওয়ার অধিকার আমাদের, কেননা মহানবী আমাদের জাতি গোষ্ঠীভুক্ত ছিলেন। মহাজেররা যদিও চাইত যে কুরাইশের মধ্য থেকে খলিফা হওয়া উচিত, কেননা আরবরা কুরাইশ ছাড়া অন্য কারো কথা মানার জন্য প্রস্তুত ছিল না, কিন্তু তারা বিশেষ কোনো ব্যক্তিকে সামনে নিয়ে আসেনি, বরং কে খলিফা হবে বিষয়টি তারা নির্বাচনের অপেক্ষা ছেড়ে দিয়েছিলেন। মুসলমানরা যাকে নির্বাচন করবে তিনি তাকে আল্লাহর পক্ষ থেকে খলিফা গণ্য করা হবে। তারা যখন এই দৃষ্টিভঙ্গি উপস্থাপন করে, তখন আনসার ও বনি হাশেম সবাই তাদের সাথে একমত হয়, কিন্তু একজন সাহাবি এই বিষয়টি বুঝতে পারেননি। ইনি সেই আনসারি সাহাবি ছিলেন যাকে আনসার নিজেদের মধ্য থেকে খলিফা বানাতে চাইত, তাই তিনি এ বিষয়টিকে নিজের জন্য অসম্মানের কারণ মনে করেছেন বা বুঝতে পারেননি। তিনি বলেন যে আমি আবু বকরের বয়াত করতে প্রস্তুত নই। এই সময় সম্পর্কে হযরত ওমরের একটা উক্তি ইতিহাসের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়, বলা হয়েছে উক্তুল সাদা, অর্থাৎ সাদকে হত্যা করো। কিন্তু তিনি নিজেও তাকে হত্যা করেননি আর অন্য কোনো মুসলমানও তাকে হত্যা করেনি। কোনো কোনো ভাষা বিশেষজ্ঞ বলেন যে হযরত উমরের কথার একমাত্র অর্থ ছিল সাদের সাথে সম্পর্ক ছেদ করো। ইতিহাসে কোনো কোনো ইতিহাসে গ্রন্থে এটিও লেখা আছে যে হযরত সাদ রীতিমতো মসজিদে আসতেন আর পৃথক নামাজ পড়ে চলে যেতেন, আর কোনো সাহাবি তার সাথে কথা বলতেন না। অতএব কতল করার অর্থ হলো সম্পর্ক ছেদ করা, জাতির জাতি থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়া। হযরত মুসলিহমদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাদ বিন ওবাদার ঘটনার আরও বিশদ বিবরণ তুলে ধরেছেন। আমি যে উদ্ধৃতি পড়েছি সেই খুতবাতেই তিনি খুতবার বরাতেই তিনি বলেন যে আমি পূর্বে এক খুতবায় এক আনসারি সাহাবির কথা উল্লেখ করেছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের পর কোনো কোনো আনসারের এই তাহরিক ছিল যে আনসারদের মধ্য থেকে খলিফা মনোনীত করা হোক, কিন্তু মুহাজিররা বিশেষ করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাহাবিদেরকে বলেন যে এমন নির্বাচন কখনো মুসলিম উম্মার জন্য কল্যাণকর হতে পারে না। আর মুসলমানরা কখনো এই নির্বাচনে একমত হবে না, অর্থাৎ আনসার কে খলিফা নির্বাচন করার বিষয়ে। তখন আনসার বা মুহাজির এই কথায় ঐকমত্যে পৌঁছে যে তারা কোনো মুহাজিরের হাতে বয়াত করবে, আর অবশেষে তারা সবাই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সত্তা সম্পর্কে একমত হয়। আবু বকর ব্যাখ্যা করেন যে আনসারের বিষয়ে মুসলমানরা একমত হতে পারে না। সাহাবিরা এটি ব্যাখ্যা করেন আর তাদের কারণ এটি কল্যাণকর হবে না এই মতামত ব্যক্ত করা হয়। সিদ্ধান্ত হয় যে মুহাজিরদের মধ্য থেকে খলিফা নির্বাচিত হওয়া উচিত আর তারা সবাই হযরত আবু বকর সম্পর্কে ঐকমত্যে পৌঁছে। হযরত মুসলিমত বলেন তখন আমি বলেছিলাম হযরত সাদ যখন বয়াত করা এড়িয়ে চলেন, দ্বিধাদ্বন্দ্ব প্রকাশ করেন বয়াত করতে, তখন হযরত উমর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে উক্তুল সাদ, অর্থাৎ সাদকে হত্যা করো, সাদকে কতল করো। কিন্তু তিনি নিজেও কতল করেননি সাদকে, আর অন্য কোনো সাহাবিও করেননি, বরং হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কাল পর্যন্ত তিনি জীবিত ছিলেন। হযরত যেভাবে পূর্বের উদ্ধৃতিতে বর্ণনা করা হয়েছে, আর হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতকালে তিনি সিরিয়ায় ইন্তেকাল করেন, হিজরত করেন, সিরিয়ায় মারা যান। জ্যেষ্ঠ বুজুর্গেরা এর যে ব্যাখ্যা করেছেন তা হলো কতল বলতে এখানে দৈহিকভাবে কাউকে হত্যা করা বোঝায় না, বরং সম্পর্ক ছেদ করা বোঝায়। আরবি ভাষায় কতল শব্দের বেশ কিছু অর্থ আছে। উর্দুতে কতল করার অর্থ হলো দৈহিকভাবে কাউকে হত্যা করা, কিন্তু আরবি ভাষায় যখন কতল শব্দ ব্যবহার করা হয় তখন বেশ কয়েক অর্থে এটি ব্যবহার হয়। একটি অর্থ হলো কারোর সাথে সম্পর্ক ছিন্ন করা। বিধান বিশারদরা ব্যাখ্যা করেছেন যে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর কতল শব্দ ব্যবহার করার অর্থ কাউকে হত্যা করা নয়, বরং সম্পর্ক ছেদ করা, কাউকে ছেড়ে দেয়া, কথাবার্তা বন্ধ করে দেয়া। কতলের অর্থ যদি বাহ্যিকভাবে হত্যা করা নেওয়া হয় তাহলে হযরত উমর, যিনি খুবই রাগী মানুষ ছিলেন, তিনি কেন তাকে হত্যা করেননি, বা সাহাবিদের কেউ কেন তাকে হত্যা করেনি। আর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে যে শুধু হত্যা করেননি তাই নয়, বরং তার নিজের খেলাফতকালেও তিনি তাকে হত্যা করেননি, আর কারো কারো মতে তিনি হযরত খেলাফতের পরেও জীবিত ছিলেন। আর কোনো সাহাবি তার গায়ে হাত ওঠাননি। এটি থেকে বোঝা যায় যে কতল বলতে সম্পর্ক ছেদ বোঝানো হয়েছে, বাহ্যিকভাবে হত্যা করা বোঝায়নি। যদিও সাধারণ সাহাবিদের থেকে তিনি হযরত সাদ পৃথক বা বিচ্ছিন্ন হয়ে যান, কিন্তু কেউ তার গায়ে হাত ওঠায়নি। হযরত মুসলিম আহমদ বলেন যে আমি বলেছি যে স্বপ্নে যদি কেউ দেখে যে কাউকে হত্যা করা হচ্ছে, এর অর্থ এর একটি ব্যাখ্যা এটি হতে পারে যে তার সাথে সম্পর্ক ছেদ করা বা তাকে বয়কট করা। যাই হোক, তিনি বলছেন যে এক বন্ধু আমাকে বলেছেন যে এক ব্যক্তি খুতবার পর বলেন যে হযরত সাদ যদিও বয়াত করেননি, কিন্তু তার কাছ থেকে অবশ্যই পরামর্শ নেওয়া হতো, অর্থাৎ বয়াত না করার সত্ত্বেও হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে পরামর্শ সভায় অবশ্যই ডাকতেন। হযরত মুসলিম আহমদ বলেন যে ব্যক্তি যে কথা হযরত সাদ সম্পর্কে যে কথা বলেছেন, এর দুটো অর্থ হতে পারে। একটি হলো হয়তো আমার কৃত অর্থকে খণ্ডন করছেন, অভিধান অনুসারে মুসলিম আহমদ কতলের যে অর্থ বর্ণনা করছেন, এ ব্যক্তি হয়তো আমার কৃত অর্থকে খণ্ডন করছে, অর্থাৎ এমন কোনো ঘটনা ঘটেনি, বা খলিফার হাতে বয়াত না করা বা খেলাফতের বয়াত না করা তত বড় কোনো অপরাধ নয়। অর্থাৎ এ ব্যক্তি বলতে চাচ্ছেন খেলাফতের যদি বয়াত করা না হয় এটি তেমন বড় বিষয় না, যদিও কেননা সাহাদ যদিও বয়াত করেননি তবুও তার কাছ থেকে পরামর্শ নেওয়া হতো। হযরত মুসলিম আহমদ বলেন, কোনো কবি বলেছেন, তা আমার সুখন না গুফতা বাসদ হ্যাঁ হুনর না হুফতা বাসদ। মানুষের দুর্বলতা আর কৌশল যতক্ষণ কথা না বলে ততক্ষণ গোপন থাকে, আর কথা বলে বসলে বা কথা বলার মাধ্যমে নিজের দুর্বলতা প্রকাশ করে দেয় বা যে যোগ্যতা বা দক্ষতা আছে তা প্রকাশ পেয়ে যায়। তিনি বলেন যে যে ব্যক্তি বলে যে হযরত সাদের কাছ থেকে পরামর্শ নেওয়া হতো বা পরামর্শ সভায় অংশ নিতেন, মুসলিম আহমদের কথার উপর ব্যাখ্যা করতে গিয়ে একথা বলেছে, আর এর তার কথার অর্থ হলো সে হয়তো খেলাফতের মর্যাদাকে খাটো করে দেখাতে চায় বা নিজের জ্ঞান প্রকাশ করতে চায়। কিন্তু এই উভয় কথাই ভ্রান্ত, জ্ঞান প্রকাশের কোনো লাভ নেই, কেননা এই কথা এত ভ্রান্ত যে প্রত্যেক বিবেকবান ব্যক্তিটি শুনে মুচকি হাসা ছাড়া আর কিছুই করতে পারে না। সাহাবিদের অবস্থার বিবরণে ইসলামের ইতিহাসে তিনটি কিতাব খুবই প্রসিদ্ধ, আর সাহাবিদের সংক্রান্ত পুরো ইতিহাস পুরোটাই এই তিনটি কিতাবেই বিদ্যমান ও বর্তমান। সে তিনটি হলো তাহজিব উত তাহজিব সাহাবা এবং ওসদুল গাবা। এই তিনটির প্রত্যেকটিতে লেখা আছে যে হযরত সাদ বাকি সাহাবিদের ছেড়ে সিরিয়া চলে যান এবং সেখানে ইন্তেকাল করেন। কোনো কোনো অভিধান গ্রন্থে কাতল শব্দ সম্পর্কে বিতর্ক করতে গিয়ে এই ঘটনার কথা উল্লেখ করে তিনি বলেন, আসল কথা হলো সাহাবিদের 60-70 জনের নাম হলো সাদ, তাদের একজন হলেন সাহাদ বিন আবি ওয়াকাস, যিনি আশারায়ে মুবাশশারার অন্তর্ভুক্ত, হযরত উমরের পক্ষ থেকে কমান্ডার ইন চিফ নিযুক্ত হয়েছেন, সকল পরামর্শে তিনি অংশগ্রহণ করতেন। মনে হয় যেন যে ব্যক্তি মুসলিমদের খুতবায় এই আপত্তি করে জ্ঞান স্বল্পতার কারণে সাদ শব্দ শুনে একথা ভাবল না যে ইনি ভিন্ন সাদ আর সেই ব্যক্তি ভিন্ন সাদ, তড়িঘড়ি আমার খুতবা সম্পর্কে মন্তব্য করে বসে। আমি সাদ বিন আবি ওয়াকাসের কথা বলিনি যিনি মুহাজির ছিলেন, বরং আমি যেই ব্যক্তির কথা বলেছি তিনি ছিলেন আনসারি। এই দুইজন ছাড়াও আরও অনেক সাদ রয়েছে, বরং 60-70 জন সাদ রয়েছে। আমি যেই সাদের কথা বলেছি তার নাম হলো হযরত সাদ সাদ বিন ওবাদা। আরবদের মাঝে নাম অনেক কম থাকতো, সচরাচর এক এক গ্রামে একই নামের বেশ কয়েক ব্যক্তি হতো, কারো কথা উল্লেখ করার সময় তার পিতার বরাতে উল্লেখ করা হতো, শুধু সাদ বা সাইয়েদ বলা হতো না, বরং বলা হতো সাদ বিন ওবাদা বা সাদ বিন আবি ওয়াকাস। যেখানে পিতার নামে কাউকে চেনা অসম্ভব হতো সেখানে তার পদমর্যাদার কথা উল্লেখ করা হতো, যেখানে পদমর্যাদার বরাতে চেনা অসম্ভব হতো সেখানে তার গোত্রের কথা উল্লেখ করা হতো। এক সাহাদ সম্পর্কে ইতিহাসে অনেক বিতর্ক রয়েছে। তার নাম যেহেতু অন্যদের সাথে সামঞ্জস্য রাখত, তাই ঐতিহাসিকরা তার কথা লিখতে গিয়ে বলে যে যেমন আমরা সেই কথা, সেই সাহাদের কথা বলছি যিনি হলেন খাজরাজি সাদ, আপত্তিকারী বা মন্তব্যকারীর কথা থেকে বোঝা যায় যে নামের ভিন্নতাকে তিনি বোঝেননি আর এমনিতেই আপত্তি করে বসেছেন। কিন্তু এমন কথা মানুষের জ্ঞান বৃদ্ধি করে না, বরং কারো অজ্ঞতার পর্দা উন্মোচনকারী হয়ে থাকে। তিনি বলেন খেলাফত এমন একটি বিষয়ে যা থেকে পৃথক বা বিচ্ছিন্নতা কোনো মানুষকে সম্মানের বা সম্মানিত করতে পারে না। তিনি বলেন এই মসজিদে যেখানে তিনি খুতবা দিচ্ছিলেন, খুব সম্ভব মসজিদে আকসার কথা বলা হচ্ছে, তিনি বলেন এই মসজিদে খলিফা আউয়ালের কাছে আমি শুনেছি তিনি বলতেন, তোমরা কি জানো প্রথম খলিফার শত্রু কে ছিল বা কারা ছিল? তিনি নিজেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলেন যে কোরআন পাঠ করো, তাহলে তোমরা জানতে পারবে যে সেই খেলাফতের শত্রু ছিল ইবলিস। আদমকে আল্লাহ তাআলা খলিফা বানিয়েছেন, তার শত্রু ছিল ইবলিস। এরপর তিনি বলেন খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন আমিও খলিফা, যে আমার শত্রু সেও ইবলিসই। মুসলিম রাদিয়াল্লাহু আনহু বলছেন যাতে সন্দেহ নেই যে খলিফা মামুর বা প্রত্যাদিষ্ট হন না, বা তার কিন্তু তার মামুর না হওয়া বা প্রত্যাদিষ্ট না হওয়া আবশ্যক নয়। আদম প্রত্যাদিষ্টও ছিলেন আবার খলিফাও ছিলেন, হযরত দাউদ প্রত্যাদিষ্টও ছিলেন আবার খলিফাও ছিলেন, অনুরূপভাবে হযরত মসীহ মওউদ আলাইহিস সালাম প্রত্যাদিষ্টও ছিলেন আবার খলিফাও ছিলেন, আর সব নবী প্রত্যাদিষ্ট বা মামুরও হন এবং আল্লাহর খলিফাও ছিলেন তারা। যেভাবে প্রত্যেক ব্যক্তি বা প্রতিটি মানুষ এক অর্থে খলিফা, অনুরূপভাবে নবীরাও খলিফা হয়ে থাকেন, কিন্তু এক ধরনের বা এক শ্রেণীর খলিফা তারা যারা কখনও প্রত্যাদিষ্ট নয়, যদিও আনুগত্যের দৃষ্টিকোণ থেকে তাদের এবং নবীদের মাঝে কোনো পার্থক্য থাকে না। যেভাবে নবীর আনুগত্য করা আবশ্যক হয়ে থাকে, একইভাবে খলিফাদের আনুগত্যও আবশ্যক। হ্যাঁ, উভয় আনুগত্যের মাঝে একটি স্বতন্ত্র পার্থক্য রয়েছে, একটি পার্থক্য রয়েছে, তাহলে নবীর আনুগত্য এবং এই তাআত যে কারণে করা হয় তা হলো আল্লাহর ওয়াহি এবং পবিত্রতার দ্বারা কেন্দ্রবিন্দু বা নিউক্লিয়াস হয়ে থাকেন। আল্লাহর ওয়াহি এবং পবিত্রতার কেন্দ্রবিন্দু হন নবী, কিন্তু খলিফার আনুগত্য এই জন্য করা হয় না যে তারা আল্লাহর ওয়াহি বা সব পবিত্রতার কেন্দ্রবিন্দু হয়ে থাকে, বরং এই জন্য তাদের আনুগত্য করা হয় তারা ওয়াহির বাস্তবায়ন এবং ব্যবস্থাপনা পরিচালনার কেন্দ্রবিন্দু হন। নবীর প্রতি যে ওয়াহি হয় তার বাস্তবায়ন এবং নবী যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করেন সেটিকে চালনার পরিচালনার কেন্দ্রবিন্দু তারা হন। তাই জ্ঞানী এবং অবহিত ব্যক্তিরা বলেন যে নবীদের প্রাপ্ত হয়ে থাকে ইসমতে কুবরা, অর্থাৎ বড় ধরনের হেফাজত তারা লাভ করেন, আর খলিফাদের লাভ হয়ে থাকে ইসমতে সুকরা। হযরত মুসলিম মওউদ বলছেন যে এই মসজিদেই, কাদিয়ানের মসজিদে এই মেম্বারে জুমার দিন হযরত খলিফাতুল মসীহ আউয়ালের কাছে আমি শুনেছি যে তিনি বলতেন, তোমরা আমার ব্যক্তিগত কোনো কাজে দুর্বলতা দেখিয়ে আনুগত্য থেকে বেরিয়ে যেতে পারো না। আমার ব্যক্তিগত কাজে কোনো দুর্বলতা দেখলেও তোমরা আনুগত্য থেকে বের হতে পারো না, বের হওয়ার অধিকার রাখো না, যা তো আল্লাহ তাআলা যা তোমাদের উপর আবশ্যক করেছেন, আল্লাহ যে তা আবশ্যক করেছেন তা থেকে তোমরা বের হতে পারো না, কেননা যে কাজের জন্য আমি দণ্ডায়মান হয়েছি সেটি ভিন্ন, আর সেটি হলো ব্যবস্থাপনার বা নিজামের বিষয়ে একতাবদ্ধ হওয়া, তাই আমার এতাত এবং আনুগত্য করা আবশ্যক। নবীদের সম্পর্কে ঐশী রীতি বা সুন্নত হলো মানবীয় দুর্বলতা ছাড়া, যাতে তহিদ এবং রেসালাতের ভিতর পার্থক্য স্পষ্ট করার জন্য আল্লাহ তাআলা হস্তক্ষেপ করেন না। এছাড়া এর আরেকটি কারণ হলো এটি উম্মতের তরবিয়ত বা প্রশিক্ষণের জন্য আবশ্যক হয়ে থাকে, যেমন সেজদা সাহাব, যা ভুল ভ্রান্তির ফলে হয়ে থাকে, কিন্তু এর উদ্দেশ্য হলো ভুল ভ্রান্তি সম্পর্কে উম্মতকে ব্যবহারিক শিক্ষা দেওয়া, অর্থাৎ নবীরাও এমন ভুল করতে পারেন আর মহানবীরও এমন ভুল হয়েছে, তিনি এই কারণে সেজদা সাহাবও করেছেন। নবীদের সকল কর্ম আল্লাহ তাআলার নিরাপত্তার বেষ্টনীতে থাকে। আর কিন্তু খলিফাদের জন্য আল্লাহর রীতি বা নিয়ম হলো তাদের সেসব কর্ম আল্লাহ তাআলার নিরাপত্তা বা হেফাজতের বেষ্টনীতে থাকবে যা জামাতের ব্যবস্থাপনার উন্নতির সাথে সম্পর্কযুক্ত হবে, আর তারা কখনো এমন ভুল করবেন না, আর সেই ভুল করলেও ভুলে প্রতিষ্ঠিত থাকবেন না যা জামাতে জন্য ত্রুটি বা বিচ্যুতির কারণ হয় বা ইসলামের বিজয়কে পরাজয়ের মুখে ঠেলে দেওয়ার কারণ হতে পারে। জামাতের বা ব্যবস্থাপনার দৃঢ়তার জন্য খলিফা বা ইসলামের শ্রেষ্ঠত্বের জন্য করবেন আল্লাহর হেফাজত বা নিরাপত্তা তার সাথে থাকবে, আর খলিফারা কখনো ভুল করলেও আল্লাহ তার সংশোধনের দায়িত্ব নিজের হাতে নেবেন। এক কথায় ব্যবস্থাপনা সংক্রান্ত খলিফার কাজ কর্মের জন্য খলিফা দায়ী নয় বরং আল্লাহ তাআলা। এ কারণে বলা হয় যে আল্লাহ তাআলা খলিফা নিজেই নিযুক্ত করেন, এর অর্থ এটি নয় যে তারা ভুল করতে পারে না বা খলিফারা ভুল করতে পারেন না, বরং এর অর্থ হলো তাদের ভাষায় বা তাদের কর্মের মাধ্যমে আল্লাহ তাআলা সেই ভুলের সংশোধন করবেন, বা তাদের মাধ্যমে বা তাদের কর্মের মাধ্যমে ভুলের সংশোধন না করেন তাহলে এর কুফলকে আল্লাহ তাআলা প্রকাশ পেতে দেবেন না, সেটিকে পরিবর্তন করে দেবেন। খোদার প্রজ্ঞা বা হেকমত অনুসারে খলিফা যদি এমন কোনো কথা বলে বসেন যার ফলাফল বাহ্যত মুসলমানদের জন্য ক্ষতিকর হতে পারে বা যে কারণে জামাতের জন্য উন্নতির পরিবর্তে আশঙ্কা অবনতির দিকে যাওয়ার আশঙ্কা থাকে, তাহলে আল্লাহ তাআলা অতি সূক্ষ্ম অদেখা উপকরণের মাধ্যমে এই ফলাফলকে বদলে দেবেন, জামাত অবনতির পরিবর্তে উন্নতির দিকে অগ্রসর হবে, আর সেই সূক্ষ্ম এবং অদেখা হেকমত প্রকাশ পাবে যার মাধ্যমে খলিফার পক্ষ থেকে কোনো ভুল হয়ে গেছে বা কোনো দুর্বলতা প্রকাশ পেয়েছে। কিন্তু নবীরা এই উভয় ক্ষেত্রে নিরাপত্তা প্রাপ্ত হন, হেফাজত প্রাপ্ত হন, অর্থাৎ ইসমতি কুবরা ও ইসমতি সগরার কথা বলা হচ্ছে। তারা ব্যবস্থাপনা প্রতিষ্ঠারও কেন্দ্রবিন্দু হয়ে থাকেন, আর কর্ম এবং ওয়াহির পবিত্রতার কেন্দ্রস্থলও তারা হয়ে থাকেন। কিন্তু এর অর্থ এই নয় যে সব খলিফা কর্মের পবিত্রতার কেন্দ্রবিন্দু হবেন না, অবশ্য কর্মের পবিত্রতার সাথে সম্পর্কযুক্ত কোনো কোনো বিষয়ে অন্য ওলিদের চেয়ে হয়তো তারা পিছিয়ে থাকতে পারেন। অতএব যেখানে এমন খলিফাও হতে পারেন যারা আমল বা কর্মের পবিত্রতার কেন্দ্রবিন্দু হবেন আর জামাতের ব্যবস্থাপনারও কেন্দ্রবিন্দু হবেন, সেখানে এমন খলিফাও হতে পারেন যারা পবিত্রতা এবং আল্লাহর ওলি হওয়ার ক্ষেত্রে অন্যদের চেয়ে পিছিয়ে থাকবেন কিন্তু ব্যবস্থাপনাগত যোগ্যতার ক্ষেত্রে অন্যদের চেয়ে তারা অগ্রগামী, তাদের জন্য অগ্রগামী থাকা সম্ভব। কিন্তু সকল অবস্থায় সবার জন্য তাদের আনুগত্য করা আবশ্যক হবে, কেননা ব্যবস্থাপনা কিছুটা জামাতি সিয়াসতের সাথে সম্পর্ক রাখে। কেউ কেউ হয়তো সিয়াসত বা রাজনীতি শব্দ শুনে এখন আশ্চর্যান্বিত হবেন। সিয়াসত বা রাজনীতি বলতে সচরাচর আমাদের ভাষায় বা সাধারণত যে অর্থ করা হয় রাজনীতি শব্দের বা সিয়াসত শব্দের, সেটি নেতিবাচক করা হয়ে থাকে, আর নেতিবাচক অর্থেই সিয়াসত বা রাজনীতি শব্দ ব্যবহার হয়। হয়তো এই কারণে যে রাজনীতিবিদরা এই শব্দকে দুর্নাম করে রেখেছে, ধানাই পানাই করা, ক্ষতি করা বা সঠিক কাজ না করা, এটি এই শব্দের অর্থ হয়ে গেছে আজ। কিন্তু অভিধানে এই শব্দের সত্যিকার বা প্রকৃত অর্থ হলো ব্যবস্থাপনা পরিচালনার রীতি, সঠিকভাবে ব্যবস্থাপনা পরিচালনাকে রাজনীতি বলা হয়। এরপর প্রজ্ঞার ভিত্তিতে কাজ করাকেও রাজনীতি বলা হয়। পাপকে বাধাগ্রস্ত করার জন্য ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করা, এটিও রাজনীতি শব্দের অর্থ। প্রজ্ঞা এবং বুদ্ধির ভিত্তিতে কাজ চালানো, আন্তর্জাতিক কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করার দক্ষতাকেও রাজনীতি বলা হয়। এক কথায় এই শব্দের সব অর্থ ইতিবাচক অর্থ, কিন্তু দুর্ভাগ্যবশত যেভাবে বলেছি যে আমরা আসল অর্থ ভুলে গিয়ে রাজনীতিবিদদের অপকর্মের কারণে, নিজেদের অপ অন্যায় আচার আচরণের কারণে এর অর্থনীতি বাচকই করে থাকি। মুসলিমদ এখানে সিয়াসত শব্দ ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন, রাজনীতি শব্দ ইতিবাচক অর্থে ব্যবহার করেছেন, সেই সব অর্থে ব্যবহার করেছেন যা আমি বলেছি, অর্থাৎ ব্যবস্থাপনা পরিচালনার বুদ্ধি, বিবেক, মেধা এবং দক্ষতা, এসবই রাজনীতি শব্দের অর্থের অন্তর্গত। ব্যবস্থাপনার যেহেতু জামাতি সিয়াসত বা রাজনীতির সম্পর্ক আছে, তাই খলিফাদের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে যা দেখা হয় তা হলো তারা যেন জামাতের ব্যবস্থাপনার দিক যেন দিককে যেন সর্বাগ্রে রাখেন। একই সাথে তিনি ব্যাখ্যা করেন যে যা আবশ্যক তা হলো ধর্মের দৃঢ়তা, এবং ধর্ম বলতে যা বোঝায় তা প্রতিষ্ঠা বিষয়টি দৃষ্টিতে রাখা উচিত। খলিফার কাজ হলো ব্যবস্থাপনা পরিচালনা করা, একই সাথে ধর্ম বলতে যা বোঝায় এবং ধর্মের দৃঢ়তা বলতে যা বোঝায় তাকে অগ্রগণ্য করা তার জন্য আবশ্যক। সেই কারণেই আল্লাহ তাআলা কোরআন শরীফে খেলাফতের কথা বলেছেন, সেখানে বলেছেন যে ওয়ালা ইউমাক্কিনান্নালাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, ওয়ালা ইউমাক্কিনান্নালাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম, আল্লাহ তাদের ধর্মকে দৃঢ় করবেন আর সেই ধর্মকে পৃথিবীতে জয়যুক্ত করবেন। অতএব যেই ধর্ম বা যে রীতিনীতি খলিফারা উপস্থাপন করেন সেটি আল্লাহর নিরাপত্তার বেষ্টনীতে থাকে, কিন্তু এটি হেফাজতে সগ্রা হয়ে থাকে। তিনি বলেন যে গৌণ বিষয়ে বা মূল বিষয়ের অনুসঙ্গে তারা খলিফারা ভুলও করতে পারেন আর খলিফাদের মাঝে পারস্পরিক মতভেদও থাকতে পারে, কিন্তু এগুলো খুব সামান্য বিষয় হয়ে থাকে। যেমন কোনো কোনো মাসলা মাসাইল সম্পর্কে আবু বকর ও হযরত উমরের মাঝে মতভেদ ছিল, বরং আজও মতে মুহাম্মদিয়া এসব বিষয়ে এক অভিন্ন বিশ্বাস পোষণ করে না, কিন্তু এগুলো গৌণ বিষয়ে মুখ্য বিষয়ে নয়, নীতিগত বিষয়ে কোনো মতভেদ নেই, বরং এর বিপরীতে তাদের মাঝে এ বিষয়ে একমত হবে বা ঐকমত্য থাকবে। তারা পৃথিবীর হেদায়েতদাতা পথ প্রদর্শনকারী এবং তারা পৃথিবীর জন্য আলোর কারণ হবেন। তাই কথা বলা যে কোনো ব্যক্তি বয়াত না করেও সেই পদমর্যাদার অধিকারী হতে পারে যে পদমর্যাদার অধিকারী বয়াতকারী হয়ে থাকে, এটি যা প্রকাশ করে তা হলো এমন ব্যক্তি বুঝেই না বয়াত কি আর নিজাম বা ব্যবস্থাপনা কি। পরামর্শ সম্পর্কেও স্মরণ রাখতে হবে এক বিশেষজ্ঞ এবং দক্ষ ব্যক্তি, সে ভিন ধর্মের অনুসারী হলেও তার কাছ থেকে পরামর্শ নেওয়া হয়। হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসালাম এক মকদ্দমা বা মামলায় একজন ইংরেজ উকিল নিযুক্ত করেছেন, কিন্তু এর অর্থ এটি নয় যে নবুয়তের বিষয়ে তিনি তার কাছে পরামর্শ নিয়েছেন। পরিখার যুদ্ধের সময় বা আহজাবের যুদ্ধের সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহুর কাছ থেকে পরামর্শ নিয়েছেন। তিনি বলেন তোমাদের দেশে যুদ্ধের সময় কী করা হয়? তিনি বলেন আমাদের দেশে যুদ্ধের সময় পরীক্ষা বা খন্দক খনন করা হয়। তিনি বলেন এটি খুব ভালো পরামর্শ, এরপর পরীক্ষা খনন করা হয় আর এই কারণে এটিকে পরীক্ষার যুদ্ধ আখ্যায়িত করা হয়। কিন্তু তা সত্ত্বেও একথা আমরা বলতে পারি না যে সালমান ফার্সি যুদ্ধ কৌশলে রণকৌশলে রসুল্লাহর চেয়ে বেশি দক্ষ ছিলেন। রণকৌশলে সেই মর্যাদা তার আদৌ ছিল না যা মোহাম্মদ রসুল্লাহ ছিল, বা মোহাম্মদ রসুল্লাহ ইসলাম যে কাজ করেছেন হযরত সালমান ফার্সি কখনও করেননি। বরং খলিফাদের যুগেও কোনো যুদ্ধে তাকে সেনাপতি নিযুক্ত করা হয়নি, অথচ তিনি দীর্ঘ জীবন লাভ করেছিলেন। অতএব একজন দক্ষ বিশেষজ্ঞ ভিন ধর্মের অনুসারী হলেও তার কাছ থেকে পরামর্শ নেওয়া যেতে পারে। তিনি বলেন আমি অসুস্থ ছিলাম, ইংরেজ ডাক্তারদের কিছু পরামর্শ আমি নিয়েছি বা নেই, এর অর্থ এই নয় যে খেলাফতের বিষয়ে আমি তাদের কাছ থেকে পরামর্শ নিয়েছি বা নেই, বা তাদের সে পদমর্যাদা দেব যা যে পদমর্যাদা মসীহ মওউদের সাহাবিদের দিয়ে থাকি, সাহাবিদের কাছ থেকে পরামর্শ নেই, এর অর্থ এই নয় যে সাহাবি এবং অন্যদের কাছ থেকে পরামর্শ নেওয়া সমান বিষয়, বরং এর অর্থ শুধু এটি যে আমি চিকিৎসার ক্ষেত্রে পরামর্শ নিয়েছি, একটি বিশেষ ক্ষেত্রে পরামর্শ নিয়েছি, একটা বিশেষ বিভাগে পরামর্শ নিয়েছি, বা কোনো বিশেষ কথার জন্য পরামর্শ নিয়েছে। কথার কথা হিসাবে যদি কোনো জাগতিক বিষয়ে হযরত সাদ বিন উবাদার কাছ থেকে পরামর্শ নেওয়া প্রমাণিত হয় যাতে তিনি দক্ষ, তাহলেও এটি বলা যেতে পারে না যে তিনি পরামর্শ সভার অংশ ছিলেন। প্রধানত এই বিষয়ে এমন কোনো রওয়ায়েত নেই যাতে উল্লেখ থাকবে যে তিনি পরামর্শ সভায় অংশ নিতেন, বরং মোটের উপর বিভিন্ন রওয়ায়েত থেকে এটি বোঝা যায় যে তিনি মদিনা ছেড়ে সিরিয়ার দিকে চলে গেছেন। সাহাবিরা মোটের উপর এই ধারণা রাখতেন যে তিনি ইসলামী কেন্দ্রের কেন্দ্র থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, সেই কারণে তার মৃত্যু সম্পর্কে সাহাবিরা বলেন যে ফেরেশতা বা জিনেরা তাকে মৃত্যু দিয়েছে বা জিনেরা তাকে মৃত্যু দিয়েছে। তা থেকে বোঝা যায় যে সাহাবিদের মতে তার মৃত্যুকে ভালোভাবে নেওয়া হয়নি। এমনিতে সবাইকে ফেরেশতাই মৃত্যু দেয়, কিন্তু তার মৃত্যুতে বিষয়ে বলা যায় তাকে ফেরেশতা মৃত্যু দিয়েছে বা জিনেরা মৃত্যু দিয়েছে, তা বলে যে তাদের দৃষ্টিতে তার মৃত্যু এমনভাবে হয়েছে যে আল্লাহ তাআলা তাকে তার বিশেষ নিয়মের অধীনে উঠিয়ে নিয়েছেন যেন তারা তিনি বিভেদের কারণ হন। যদিও তিনি বদ্রী সাহাবি ছিলেন, কোনো প্রকার নেফাক বা বিরোধিতা ইত্যাদির যেন কারণ না হন যার ফলে তার সে পদমর্যাদা ক্ষুণ্ণ হতে পারে। এটি বলার পর মোসলে মত বলছেন যে এসব রওয়ায়েত বলে যে সাহাবিদের হৃদয়ে তার সেই সম্মান ছিল না যা তার সেই পদমর্যাদার নিরিখে হওয়া উচিত ছিল যা কোনো সময় তিনি অর্জন করেছিলেন। আর এটিও প্রমাণিত হয় যে সাহাবিরা তার প্রতি সন্তুষ্ট ছিলেন না, তবু তাদের জন্য এটি বলা কীভাবে সম্ভব হতো যে ফেরেশতা বা জিন তাকে মৃত্যু দিয়েছে। বরং এর চেয়েও কঠোর শব্দ তার মৃত্যু পর বলা হয়েছে যা আমি এখানে নিজের মুখে নিতে চাই না। তাই ধারণা যে খেলাফতের বয়াত করা ছাড়াও মানুষ ইসলামী ব্যবস্থাপনায় নিজের পদমর্যাদা ধরে রাখতে পারে, বাস্তব ঘটনা এবং ইসলামী শিক্ষার এটি সম্পূর্ণভাবে পরিপন্থী দৃষ্টিভঙ্গি। যে ধরনের এমন ধারণা হৃদয়ে রাখে আমি মনে করি না সে বয়াতের অর্থ আদৌ বুঝে। অর্থাৎ সাদ বিন উবাদা রাদিয়াল্লাহু আনহুর মৃত্যু হয়েছে সিরিয়ার পুরাণে হযরত উমরের খেলাফত খলিফা নির্বাচিত হওয়ার আড়াই বছর পর তিনি ইন্তেকাল করেন। আল্লামা ইবনে হাজার আসকালানির মতে তার মৃত্যু সিরিয়ার বুসরাতে হয়েছে, এটি সিরিয়ার প্রথম শহর যা মুসলমানরা জয় করেছে। মদিনায় তার মৃত্যুর সংবাদ তখন আসে, রওয়ায়েত অনুসারে মদিনায় যখন মুনব্বে কূপ বা সাকান কূপে গ্রীষ্মের প্রচণ্ড দাবদাহের সময় যে সমস্ত ছেলেরা লাভ দিচ্ছিল তাদের এক ছেলেকে এটি বলতে শোনা গেছে যে কাদ কাতালনা সৈয়দ আল খাজরাজে সাদ বিন উবাদা ওয়া রামাইনাহ সাহমাইনে লাম তুকাত ফুয়াদা ফুয়াদ। অর্থাৎ আমরা খজরাজের নেতা সাদ বিন উবাদাকে হত্যা করেছি, আমরা তাকে দুটো তের মেরেছে যা তার হৃদয়কে ভেদ করেছে। ছেলেরা ভয় পায় এবং তারা সেই দিনকে স্মরণ রাখে। মানুষ সেদিন এই কথা বলেছে যেদিন হয়তো সাদের ইন্তেকাল হয়, সাদ বসে প্রস্রাব করছিলেন, তাকে হত্যা করা হয়েছে, তিনি তখনই ইন্তেকাল করেন। হয়তো সাদ বিন উবাদা উবাদার মৃত্যু হযরত উমরের খেলাফতকালে হয়েছে, তার মৃত্যুর সম্পর্কে মতভেদ রয়েছে। কোনো কোনো রওয়ায়েত অনুসারে 14 হিজড়িতে আর কোনো কোনো রওয়ায়েত অনুসারে 15 হিজড়িতে আর কারো কারো মতে 16 হিজড়িতে তার ইন্তেকাল হয়। হযরত সাহাদের কবর দামেস্কের নিম্নাঞ্চলের একটি গ্রাম মদিহায় অবস্থিত তাবকাতুল কোবরা থেকে নেওয়া হয়েছে এই উদ্ধৃতিটি। এখন আমি দুজন প্রয়াত ব্যক্তির স্মৃতি চারণ করবো, তাদের জানাজাও পড়াবো। প্রথমজন হলেন জনাব মোহাম্মদ সরোয়ার শাহ সাহেব, যিনি কাদিয়ানের সদর আঞ্জুমানের মেম্বার ছিলেন। 8 জানুয়ারি 85 বছর বয়সে তিনি ইন্তেকাল করেন। আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিছুদিন থেকে ক্যান্সার রোগে আক্রান্ত চলে আসছিলেন, কিন্তু বড় ধৈর্য অবিচলতা বীরত্বের সাথে রোগের মোকাবেলা করেন আর শেষ পর্যন্ত উত্তমভাবে নিজের দায়িত্ব পালনের চেষ্টা অব্যাহত রাখেন, রোগকে বাদশাতে দেননি। তিনি উড়িষ্যার সোমরা গ্রামের এক প্রসিদ্ধ মখলেস পরিবারের সাথে সম্পর্ক রাখতেন। তার বড় নানা সৈয়দ আব্দুর রহিম সাহেব হযরত মসীহ মওউদের সাহাবি ছিলেন। নানা শ্রদ্ধেয় মৌলভী আব্দুল আলিম সাহেব অনেক বড় ধর্মীয় আলেম এবং কবি ছিলেন। তার জন্মের পর তার পিতা তার শ্বশুরকে তার নাম রাখার অনুরোধ করলে তিনি বলেন যে আমি স্বপ্নে সৈয়দ সরোয়ার শাহ সাহেবকে দেখেছি যিনি আমাদের ঘরে এসেছেন, তাই তার নাম সৈয়দ সরোয়ারই রাখুন। প্রারম্ভিক বা প্রাথমিক শিক্ষা অর্জন করেন তিনি কটকে, এরপর তিনি বিএ পাস করেন, এরপর প্রাইভেট স্কুলে হেডমাস্টার নিযুক্ত হন, এরপর ওড়িশা হাইকোর্টে অ্যাসিস্ট্যান্ট বা সহকারী হিসাবে কাজ করেন, এরপর অডিট অফিসের পদে অধিষ্ঠিত ছিলেন। অবসরের পর 1995 সনে জামাতি কাজের জন্য জীবন উৎসর্গ করেন। খলিফাতে মসজিদ আবু রহমুল্লাহ 1996 সনে তাকে বিশেষ কিছু কাজের তত্ত্বাবধায়ক নিযুক্ত করেন। উমরা করারও তৌফিক পেয়েছেন কেন্দ্রীয় অডিটর এবং বেশ কিছু বিষয়ে ওয়ান ম্যান কমিশন হিসাবে হুজুর তাকে নিযুক্তি দিয়েছিলেন খলিফা রাবে। শেষ পর্যন্ত এই পদেই অধিষ্ঠিত ছিলেন। 9 বছর পর্যন্ত কাজাবোর্ডের প্রেসিডেন্ট হিসাবে কাজ করার সুযোগ পেয়েছেন। অনেক গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় কমিটির প্রেসিডেন্ট এবং সদস্য হিসাবে কাজ করেন। শেষ নিঃশ্বাস পর্যন্ত সদর আঞ্জুমানে আহমদের মেম্বার হওয়ার সম্মান পেয়েছেন। প্রশাসনিক দক্ষতা ছিল উন্নত মানের। দীর্ঘকাল কেন্দ্রীয় অডিটর হিসাবে সুযোগ পেয়েছেন কাজ করা, যেভাবে বলেছি। খলিফাতে মসজিদ রাবে রহমুল্লাহ তাকে এক পত্রে লিখেছেন, আপনি খুব ভালো কাজ করছেন, জাজাকুমুল্লাহ আসানাল জাজা, নির্ভীকভাবে সত্য প্রকাশের আপনার রীতি আমার খুব পছন্দ হয়েছে, মাশাল্লাহ, বড় সূক্ষ্ম এবং গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আপনার দৃষ্টি রয়েছে, আপনি প্রোগ্রাম অনুসারে কাজ চালিয়ে যান, কেউ আপনাকে বাধা দিতে পারবে না। হযরত খলিফাত মসজিদ রাবে রহমুল্লাহ তার স্বাস্থ্য এবং দীর্ঘ জীবনের জন্য দোয়া করেন, দীর্ঘজীবী হওয়ার জন্য দোয়া করেন। দারুল কাজা নাজিম সাহেব লিখছেন কাদিয়ান থেকে, কাজা বা বিচার বিভাগের সকল কর্মীর সাথে গভীর ভালোবাসার সম্পর্ক ছিল, বোর্ডে সিদ্ধান্তাধীন মামলায় যথাসাধ্য দ্রুত সিদ্ধান্ত করার চেষ্টা করতেন, খুব সাবধানতার সাথে সব কিছু বিশ্লেষণ করতেন, ইনসাফ ভিত্তিক সিদ্ধান্ত করানোর সকল চেষ্টা করতেন, সঠিক মতামত রাখতেন এবং স্পর্শকাতর বিষয়ে সঠিক মতামত দিতেন। স্পর্শকাতর বিষয়ে আল্লাহর কাছ থেকে দিক নির্দেশনা পাওয়ার চেষ্টা করতেন। তার জামাতা ডক্টর তারেক সাহেব নূর হাসপাতালে সিনিয়র মেডিকেল অফিসার, তিনি কাদিয়ানে। ইনি বলছেন, রীতিমতো তাহাজ্জুদ পড়া ছাড়াও মসজিদে মুবারকে যথাসময় নামাজ আদায় করতেন। হাত পা যখন দুর্বল হয়ে যায় সঠিকভাবে হাঁটতে পারতেন না, অন্যদের সাহায্য নিয়ে মসজিদ যেতেন। নামাজে জুমায় সবসময় প্রথম সারিতে বসতেন, মাগরেব থেকে এশা পর্যন্ত মসজিদে বসে নফল দোয়া এবং তসবিহতেরত থাকতেন। কাদিয়ানের নাজরে আল্লাহ সাহেব লিখেছেন, বহু গুণাবলী আধার ছিলেন, তিনি মিশুক ছিলেন, অতিথি পরায়ণ ছিলেন, অক্লান্ত পরিশ্রমী, পরিশ্রমের অভ্যাস ছিল, গরিবদের প্রতি সহানুভূতিশীল, উচ্চ পদস্থ কর্মকর্তাদের খুবই অনুগত ছিলেন, খেলাফতের সাথে গভীর সম্পৃক্ততা সংশ্লিষ্টতা ছিল, অন্যদেরকেও খেলাফতের সাথে সম্পৃক্ত থাকার নসিহত করতেন, আল্লাহ তাআলার ফজলে মুসি ছিলেন মরহুম। আর তার সব সন্তান সন্ততি জামাতি কাজে উৎসাহ উদ্দীপনার সাথে অংশ নিতেন। তার ছোট ছেলে সৈয়দ মাহমুদ আহমদ নূর হাসপাতালে ফার্মাসিস্ট হিসাবে দায়িত্ব পালন করছেন। তার উভয় জামাতা সৈয়দ তানভীর আহমদ এবং ডক্টর তারেক আহমদ ওয়াকফে জিন্দেগি কাদিয়ানে খেদমত করার কাজ করার সুযোগ পাচ্ছেন। ছোট জামাতা সৈয়দ হাসান খান সাহেব অবসর গ্রহণের পর স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে জামাতের কাজ করে চলেছেন। সাহেবজাদা মির্জা ওয়াসিম আহমদ সাহেব মরহুম যতদিন নাজরে আলা ছিলেন ভদ্রতার গণ্ডিতে থেকে সবসময় তিনি অডিট করেছেন, নিরীক্ষণ করেছেন, সংশ্লিষ্ট প্রশ্ন তাকে করেছেন। তিনি বলতেন, পুরো কাদিয়ানে মিয়া সাহেবের মতো ভালোবাসা দেওয়ার ব্যক্তিত্ব আর ছিল না, দারুল মসজিদে থাকতেন, মিয়া সাহেব তার প্রতি খুবই যত্নবান ছিলেন, অনেক সময় তার ভালোবাসা স্নেহকে স্মরণ করে তিনি কাঁদতেন, কাদিয়ানের দরবেশদের প্রতি খুবই শ্রদ্ধাশীল ছিলেন তিনি। বড় বিনয়ের সাথে দরবেশ সুলভ জীবন কাটিয়েছেন, জামে আহমদিয়া ছাত্রদের প্রতি গভীর ভালোবাসা রাখতেন, আলেমদের বড় শ্রদ্ধা সম্মান করতেন। আল্লাহ তাআলা মরহুমের পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকেও তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দিন। দ্বিতীয় জানাজা যা পড়া হবে তা হলো শ্রদ্ধেয় শওকত গহর সাহেবের, যিনি ডক্টর লতিফ আহমদ কোরেশি সাহেবের স্ত্রী ছিলেন। মৌলানা আব্দুল মান মালেক খান সাহেব মরহুমের কন্যা ছিলেন। তিনি 5 জানুয়ারি রাবয় 77 বছর বয়সে তার ইন্তেকাল হয়। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ তাআলার ফজলে তিনি মুসি ছিলেন। তার জন্ম হয়েছে আগ্রায়। সেই দিনগুলোতে তার পিতা মুরব্বী হিসাবে সেখানে পদায়িত ছিলেন। পিতামাতার সাথে এরপর হায়দ্রাবাদ দক্ষিণে বসবাস করেন। দেশ বিভাগের পর করাচি স্থানান্তরিত হন। প্রাথমিক শিক্ষা করাচিতে অর্জন করেন। পড়ালেখায় খুবই মেধাবী ছিলেন আর মেধা তালিকায় তার স্থান থাকত। ছোটকাল থেকেই জামাতের কাজে আগ্রহী ছিলেন। নাসেরাতের কাজ করতেন। নাসেরাতের সেক্রেটারি হিসাবে সেখানে করাচির নাসেরাতকে প্রথম সারিতে নিয়ে আসেন। ডক্টর লতিফ কুরেশি সাহেবের সাথে যখন তার বিয়ে হয় 1961 সনে, এরপর মেডিকেল কলেজে পড়ালেখা করছিলেন। এরপর তিনি যখন ইংল্যান্ডে স্থানান্তরিত হন স্বামীর সাথে, তিনি এখানে আসেন। এখানে পড়ালেখা, এখানে ডাক্তার সাহেব পড়ালেখা শেষ করার পর খলিফা সালেসকে লিখেছেন। খলিফা সালেস বলেন পাকিস্তান আসুন। ফজলুমর হাসপাতালে তাকে নিযুক্ত করেন। তিনিও স্বামীর সাথে রাবোয়া গিয়ে সানন্দে জামাতের কাজ আরম্ভ করেন। জামাতের বিভিন্ন কাজ করার সুযোগ হয়েছে। লাজনার অনেক কাজ করেছেন। রাবোয়ার তার যুগের রাবোয়ায় বসবাসকারী বিশেষ করে প্রত্যেক মহিলা এবং প্রত্যেক মেয়ে তার খেদমতের কথা স্বীকার করবে। আমার মা সাহেবজাদি নাসেরা সাহেব যখন রাবোয়ার লাজনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি তাকে লাজনা ইমামুল্লার জেনারেল সেক্রেটারি নিযুক্ত করেন। 15 বছর পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। তার কাছে তিনি প্রশিক্ষণ পান। উন্নত প্রশাসনিক দক্ষতার ভিত্তিতে কাজ করেছেন। কেন্দ্রীয় আমলাতে সেক্রেটারি হিসাবেও কাজ করেছেন। এরপর আমি তাকে পাকিস্তানের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি নিযুক্ত করে 6 বছর পর্যন্ত তিনি সেখানে খুব ভালোভাবে দায়িত্ব পালন করেছেন, খেদমত করেছেন। অসুস্থতার কারণে লাজনার কাজ তাকে ছাড়তে হয়, কিন্তু তা সত্ত্বেও সুযোগ পেতেন খেদমতের বা কাজের কোনো না কোনোভাবে। 50 বছর পর্যন্ত বিভিন্ন বিভাগে তিনি কাজ করার সৌভাগ্য লাভ করেন। তার সহকর্মী প্রতিটি নারী এবং মেয়ে তার প্রশংসা করেন। প্রতিবেশীদের সাথে উত্তম ব্যবহার, গরিবদের প্রতি যত্নবান হওয়া, আতিথেয়তা, চাঁদার বিষয়ে বিশেষভাবে মনোযোগ এবং যথাসময়ে সময়মতো চাঁদা আদায় করার বিষয়ে সচেতনতা, এইসব বিশেষত্ব এবং বিশেষত্ব বৈশিষ্ট্য তার ছিল। বরং এবছর যখন ওয়াকফেজিদের নববর্ষের ঘোষণা দেয়, তার পূর্বেই তিনি যথাসময়ে মৃত্যুর কয়েকদিন পূর্বে চাঁদা আদায় করেন। 5 তারিখে ইন্তেকাল করেন আর 1 জানুয়ারি নববর্ষের ঘোষণা পর চাঁদা আদায় করেন। ডক্টর কুরেশি সাহেব লিখছেন যে মরহুমা 50 বছর দাম্পত্য জীবনে সর্বোত্তম স্ত্রী, সর্বোত্তম মা এবং সর্বোত্তম বোন এবং কন্যা হিসেবে দায়িত্ব পালন করেছেন। একটি কথা এখানে লেখকরা বাদ দিয়েছেন, ডক্টর সাহেবও উল্লেখ করেন, সর্বোত্তম বধূ হিসেবে দায়িত্ব পালন করা হয়তো ভুলবশত এটি রয়ে গেছে। তার শাশুড়ি ও শ্বশুর তার সাথেই ছিলেন, যতদিন জীবিত ছিলেন তাদের তিনি সেবা করেছেন। অসুস্থতার সময়ে মায়ের মতো তাকে মর্যাদা দিয়েছেন। আদর্শ জীবনযাপনের পরে পৃথিবী থেকে বিদায় নেন। দীর্ঘ অসুস্থতা সত্ত্বেও ঘরের কাজে আগ্রহ রাখতেন, কাজ করতেন। অসুস্থতার সময় কোনো অভিযোগ করেননি, ধৈর্যের সাথে রোগ সহ্য করেছেন। খেলাফতের সাথে গভীর সম্পর্ক রাখতেন। খেলাফতের তার শোক সন্তপ্ত পরিবারে, ছেড়ে যাওয়া পরিবারে ডক্টর লতিফ কুরেশি ছাড়াও 3 পুত্র এবং 2 কন্যা তার রয়েছে। 2 পুত্র, 1 মেয়ে ডাক্তার, 1 পুত্র ইঞ্জিনিয়ার, সবই সুশিক্ষিত, তাদেরকে শিখিয়েছেন। কন্যাদেরকে বলেছেন, বরং তার এক কন্যা তাকে একবার বলেন, আপনি কখনো গয়না পরেন না, ভালো কোনো কাপড় পরেন না। তিনি বলেন, আমি যা সাশ্রয় করি তা তোমাদের শিক্ষার পেছনে ব্যয় করি। আমার গয়না আর আমার পোশাক হলো তোমাদের সুশিক্ষিত হওয়া আর জামাতের জন্য কল্যাণকর সত্তায় পরিণত হওয়া। আর নিজেদেরকেও নিজেদের ভবিষ্যৎকেও সুনিশ্চিত করো। সত্য স্বপ্ন এবং দিব্য দর্শনে অভিজ্ঞ ছিলেন, তার অনেক স্বপ্ন পূর্ণ হয়েছে। তার তাদের সন্তানরা লিখেছেন, এক মেয়ের ভর্তির সময় তাকে বলেন অমুক কলেজে তোমার তুমি ভর্তি হবে, আমি স্বপ্নে দেখেছি, আর সেখানেই সে ভর্তি হয়। আরও অনেক স্বপ্ন তার রয়েছে। আল্লাহ তাআলার ফজলে খুবই পুণ্যবতী নারী ছিলেন। তার পুত্র আব্দুল মালিক লিখেছে, মনদের প্রতিও তিনি যত্নবান ছিলেন, জামাতের নিঃস্বার্থ সেবা কারণে ছিলেন। বেশ কয়েকবার লাজনা অফিস থেকে দারুল উলুম পর্যন্ত পায়ে হেঁটে এসেছেন, একবারও অভিযোগ করেননি। ঈদ উপলক্ষে সবসময় দূরের বা কাছের প্রতিবেশীদেরকে ঘর থেকে মিষ্টি বা মিষ্টান্ন বানিয়ে পাঠাতেন। সবসময় বলতেন যে ধর্মের সাথে যদি আমরা সম্পৃক্ত থাকি, আল্লাহ কখনো আমাদেরকে ব্যর্থ করবেন না। তার এক মেয়ে বলছেন যে বিয়ের পর যখন আমার সন্তান হয়, তিনি বলেন যে আমাকে নসিহত করেন আমেরিকা এবং পৃথিবীর অন্যান্য দেশে নোংরা পরিবেশ থেকে বাঁচার জন্য সন্তানদেরকে ভালোবাসা, তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, ঘরে পরিবেশ এমন বানাও যেন ঘরেই তাদের মন লাগে, বাইরে যেন যেতে না হয় তাদেরকে। তিনি বলছেন মেডিকেল কলেজে একবার মেয়েরা আমার বিরোধিতা করে আহমদীয়তের কারণে, আমাকে বয়কট করে। আমি মাকে ফোন করি এবং কাঁদতে থাকি। মা আমাকে খুব সুন্দরভাবে নসিহত করেন, বলেন যে কান্নাকাটির কী আছে, এটি নবীদের সুন্নত যা অনুসরণের তুমি সুযোগ পাচ্ছ, এবং বলেন যে লিখে না, যদি আহমদীয়তের কারণে কোনো কষ্ট হয় আল্লাহ তাআলা তোমাকে কখনো ব্যর্থ করবেন না, আর পরীক্ষায় তুমি সফল হবে। তিনি বলেন পরীক্ষা আমি সফলই হইনি, বরং সেই সমস্ত মেয়ে যারা দুষ্ট ছিল তারা সবাই পরীক্ষায় ফেল করে, বা যারা দুষ্টামি করেছে সবাই পরীক্ষায় ফেল করে। আল্লাহ তাআলা মরহুমার পদমর্যাদা উন্নীত করুন আর তার সন্তান সন্ততিকে তার পদাঙ্ক অনুসরণের তৌফিক দান করুন। তারা যেন নেক হয়, পুণ্যবান হয়, ধর্মের সেবক সেবিকা হয়, খেলাফতের সাথে যেন তারা সবসময় বিশ্বস্ততার সম্পর্ক বজায় রাখে। আমি যেভাবে বলেছেন নামাজের পর তাদের জানাজা গায়ে পড়াবো ইনশাল্লাহ।
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله إبعاد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر